ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বৃহস্পতিবার দুপুর, বাংলাদেশে ভারতে বৃহস্পতিবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের প্রেক্ষাপটে সরকারকে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানিয়েছে বিএনপি।
রয়েছে কলকাতার সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।
চীন সরকার জানিয়েছে সীমান্তে ভারতীয় সেনা অনেক কমিয়ে 40 নামানো হয়েছে।
তাছাড়াও রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন সংক্রান্ত নতুন অনুমোদিত আইন নিয়ে একটি রিপোর্ট।
This legislation demonstrates our compassion for struggling American families who deserve an immigration system that puts their needs first and that puts America first.
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি শগুফতা নাসরিন কুইন। মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কারণে রাশিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্কে যে নতুন টানাপোড়েন দেখা দিয়েছে, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জন্য কংগ্রেসকে দায়ী করেছেন। ওদিকে ক্রেমলিন এ বিষয়ে একমত যে শাস্তিমূলক নিষেধাজ্ঞা সম্পর্কে যে উন্নতি হয়েছিল তা বিঘ্নিত হচ্ছে। টুইটারের মাধ্যমে ট্রাম্প বলেন, রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক এখন সবচাইতে বিপজ্জনকভাবে নিম্ন পর্যায়ে রয়েছে। শীতল যুদ্ধ এবং কিউবা ক্ষেপণাস্ত্র সংকট, যা কিনা বিশ্বকে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনার মুখে ঠেলে দিয়েছিল, তা তিনি উপেক্ষা করেন। তিনি টুইটারে উপহাস করে লেখেন, এজন্য আপনারা কংগ্রেসকে ধন্যবাদ দিতে পারেন। বিপুল ভোটাধিক্যে বিলটি কংগ্রেসের উভয় কক্ষ, সেনেট এবং প্রতিনিধি পরিষদে পাশ হয়। বিলটির মাধ্যমে গত বছরের নির্বাচনে প্রেসিডেন্টকে জিতিয়ে দেওয়ার লক্ষ্যে রাশিয়ার হস্তক্ষেপের জন্য মস্কোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। বুধবার প্রেসিডেন্ট আইন প্রস্তাবে স্বাক্ষর করেন, কিন্তু আগে ট্রাম্প আইন প্রস্তাবের বিরোধিতা করেছিলেন, কারণ বিলটিতে 30 দিনের মধ্যে রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা যদি প্রেসিডেন্ট শিথিল করেন, তাহলে কংগ্রেস তাতে বাধা দিতে পারবে। ভেনেজুয়েলায় এ সপ্তাহের বিতর্কিত নির্বাচনের ফলাফলে কারচুপি এবং অন্তত 10 লক্ষ ভোট বাড়িয়ে বলা হয়েছে বলে যে রিপোর্ট, সে দেশের নির্বাচনী প্রধান তা প্রত্যাখ্যান করেছেন। জাতীয় সংবিধান পুনরায় প্রণয়নের লক্ষ্যে সাংবিধানিক পরিষদ নির্বাচিত হয়। ব্রিটিশ নির্বাচনী প্রযুক্তি কোম্পানি ভোটে কারচুপির যে দাবি করেছে ভেনেজুয়েলার শীর্ষ নির্বাচনী কর্মকর্তা টিবিসে লুসেনা রামিরেজ, তা বাতিল করে দেন।
Hasta ahora hemos contado 181 máquinas de votación quemadas. Nuestra institución sufrió y sigue sufriendo ataques cibernéticos a la página oficial.
তিনি বলেন, এ পর্যন্ত আমরা 181টি ভোটিং মেশিন গুনেছি, আমাদের সরকারি ওয়েবসাইট সাইবার আক্রমণের শিকার হচ্ছে। এতেই বোঝা যাচ্ছে আমাদের নির্বাচনী সংগঠন এবং সাংবিধানিক জাতীয় পরিষদের নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা চলছে। সরকার বলেছে রবিবার 80 লক্ষের বেশি মানুষ ভোট দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন সংক্রান্ত আইন প্রস্তাব সমর্থন করছেন। ওই আইন প্রস্তাবের অধীনে যে সংখ্যক স্বল্প দক্ষ অভিবাসন প্রত্যাশীকে আমেরিকায় প্রবেশ করতে দেয়া হতো, সেই সংখ্যা নাটকীয়ভাবে হ্রাস করা হচ্ছে। এছাড়াও যাদেরকে স্থায়ী বসবাসের জন্য গ্রিন কার্ড দেয়া হয়, সেই সংখ্যা অর্ধেক করা হবে। ওই আইন প্রস্তাব যারা কংগ্রেসে পেশ করছেন তাদের পাশে নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এই পদক্ষেপ আমেরিকাকে অগ্রাধিকার দেবে।
This legislation demonstrates our compassion for struggling American families.
তিনি বলেন, এই আইন প্রস্তাব এটাই প্রতীয়মান করে যে আমেরিকান পরিবার যারা কষ্ট করছেন তাদের প্রতি আমাদের কতটা সমবেদনা রয়েছে। হোয়াইট হাউসের এক শীর্ষ উপদেষ্টা স্টিভেন মিলার বলেন, এই বিলের মাধ্যমে কারো প্রতি বৈষম্যমূলক আচরণ করা হবে না। বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেওয়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের প্রেক্ষাপটে সরকারকে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানিয়েছে। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলমের রিপোর্ট।
বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রায়ে যে সকল পর্যবেক্ষণ দেওয়া হয়েছে তাতে সরকার ক্ষমতায় থাকার সকল নৈতিক অধিকার হারিয়েছে। তিনি বলেন,
এই রায় পরে যে কোনো সভ্য দেশে গণতান্ত্রিক দেশে সরকার পদত্যাগ।
মির্জা ফখরুল বলেন, মঙ্গলবার প্রকাশিত আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, এই দেশে গণতন্ত্র নেই, মানবাধিকার নেই, সংসদ অকার্যকর হয়ে গেছে, আইনের শাসন নেই এবং বিচার বিভাগকে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। তিনি বলেন, রায়ের পর্যবেক্ষণে এমনকি একথাও বলা হয়েছে যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ছাড়া একটি সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। আপিল বিভাগের এসকল পর্যবেক্ষণের পর সরকারকে অবিলম্বে পদত্যাগ করে একটি সহায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান বিএনপি মহাসচিব। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক সম্প্রতি রাজধানী ঢাকাসহ দেশব্যাপী ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলমের আরেকটি রিপোর্ট।
বৃহস্পতিবার এক বিবৃতিতে কাজী রিয়াজুল হক অতি সাম্প্রতিক কয়েকটি ধর্ষণের ঘটনার উল্লেখ করে এ সকল ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ এবং হামলার ঘটনা বৃদ্ধি পাচ্ছে, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। যথাসময়ে ন্যায় বিচার নিশ্চিত না হওয়ায় দুর্বৃত্তরা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, সামাজিক অস্থিরতা এবং বিচারহীনতার সংস্কৃতির কারণে এ ধরনের ঘৃণ্য ঘটনার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ সকল ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার এবং এ সংক্রান্ত মামলা সমূহের দ্রুত নিষ্পত্তির আহ্বান জানান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আপনারা ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নেশা জাতীয় দ্রব্য ইয়াবা ট্যাবলেট পাচারের সময় ছজন মিয়ানমারের নাগরিককে গ্রেপ্তার করেছে। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমির খসরু।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ কোস্টগার্ড কক্সবাজার জেলার টেকনাফের সমুদ্রে ছেড়াদ্বীপ এলাকায় একটি নৌকাকে আটক করে এবং 3 লক্ষাধিক ইয়াবা ট্যাবলেট সহ মিয়ানমারের ওই 6 নাগরিককে আটক করা হয়। গত মাসখানেক সময়ের মধ্যে নৌপথে পাচারের সময় অন্তত 8 দফায় প্রচুর পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, ইয়াবা ট্যাবলেট পাচার প্রতিরোধে গত মাসে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন যে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নাফনদী এবং উপকূল সংলগ্ন সমুদ্র এলাকায় একটি নির্দিষ্ট সময়ের জন্য নৌকা চলাচল পুরোপুরি বন্ধ থাকবে।
চীন সরকার দাবি করছে চীন ভুটান সীমান্তে ভারতের সেনা সংখ্যা 400 থেকে 40 নেমে এসেছে। তবে এ দাবির বিষয়ে ভারতের বিদেশ মন্ত্রক তেমন কিছু না বললেও প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে সেনা সংখ্যা আগের মতোই আছে। কলকাতা থেকে আমাদের সংবাদদাতা গৌতম গুপ্তের বিস্তারিত রিপোর্ট।
ভারতীয় বিদেশ মন্ত্রক এই বিবৃতির কোনো বিরোধিতা না করে বলেছে, কেবল সীমান্তে শান্তি বজায় থাকুক সেটাই সকলের কাম্য হওয়া উচিত। আবার প্রতিরক্ষা মন্ত্রক কিন্তু বলছে, সীমান্তে আগেও 350 জন ভারতীয় সেনা ছিল, এখনো তাই রয়েছে। ভারত সরকারেরই দুই মন্ত্রকের দুরকম অবস্থানের কোনটা তাহলে ঠিক তা যেন একটা ধাঁধা। তবে চীন সীমান্তে উত্তেজনা কমাতে দুই দেশই আগ্রহ দেখিয়েছিল, কিন্তু এতদিন যুদ্ধংদেহী মনোভাব দেখানোর পর কোন কৌশলে মুখ রক্ষা করেও উত্তেজনা নিরসন হবে সেটাই চীন ও ভারতের দুশ্চিন্তা। চীন আবার ইতিমধ্যেই বলেছে, ওই সীমান্তে কেবল সেনা কমালেই চলবে না, সীমান্ত থেকে হটে যেতে হবে ভারতীয় সেনাকে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
পেন্টাগন থেকে বলা হয়েছে আফগানিস্তানের সমস্যা কবলিত কান্দাহার প্রদেশে নেটোর গাড়িবহরে আক্রমণে আমেরিকার 2 সৈনিক নিহত হন এবং অন্যান্য 4 আহত হন। বুধবার আক্রমণের বিস্তারিত কিছু জানায়নি যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার বিরোধিত কাশ্মীরে পৃথক সশস্ত্র সংঘর্ষে 2 ভারতীয় সৈনিক এবং 2 বিদ্রোহী নিহত হয়। দক্ষিণাঞ্চলের শোপিয়ান এলাকায় বন্দুক লড়াইয়ের সময় ওই 2 সৈনিক নিহত হয়। সন্দেহভাজন বিদ্রোহীদের আটক করার লক্ষ্যে শোপিয়ানে এক তল্লাশি অভিযানে সৈনিকরা অংশ নিচ্ছিল। ওই ঘটনায় আরেকজন সৈনিক গুরুতরভাবে আহত হয়। দক্ষিণাঞ্চলের কুলগাম শহরে সরকারি বাহিনীর অতর্কিত হামলায় বিদ্রোহীরা নিহত হয়। ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে পাকিস্তান ভিত্তিক লাস্কারি তৈবা চরমপন্থী গ্রুপের কমান্ডার আবু দুজানা নিহত হওয়ার কয়েকদিন পরে ওই রক্তাক্ত ঘটনা ঘটল। খবর শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে। প্রেসিডেন্ট ট্রাম্প একটি প্রস্তাবিত আইন অনুমোদন করেছেন যার ফলে এদেশে অভিবাসনের হার কমিয়ে আনা হবে, উচ্চ দক্ষতা সম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে, কম দক্ষ আবেদনকারীদের অভিবাসনের সুযোগ কমে আসবে। বিষয়টি নিয়ে রাজনৈতিক বিশ্লেষক এবং সিনিয়র সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহর সাথে কথা বলেছেন আহসানুল হক।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি প্রস্তাবিত আইন অনুমোদন করেছেন যার আওতায় যুক্তরাষ্ট্রে অভিবাসনের ক্ষেত্রে একটি বড় রকমের পরিবর্তন হবে বলে মনে করা হচ্ছে। এই প্রস্তাবিত আইনটির নাম হচ্ছে রেইজ অ্যাক্ট। এর আওতায় যুক্তরাষ্ট্রে অভিবাসনের যে হার বর্তমানে রয়েছে তা কমে আসবে নাটকীয়ভাবে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে এটি যুক্তরাষ্ট্রে গত 50 বছরের ইতিহাসে অভিবাসনের ক্ষেত্রে সবচেয়ে তাৎপর্যপূর্ণ একটি সংস্কার। এ সম্পর্কে আমি এখন কথা বলছি রাজনৈতিক বিশ্লেষক এবং সিনিয়র সাংবাদিক মোহাম্মদুল্লাহর সাথে।
ধন্যবাদ।
আমরা জানি যে যুক্তরাষ্ট্র অভিবাসীর দেশ এবং এই দেশে প্রতি বছর বিপুল সংখ্যক অভিবাসী আসেন এবং বৈধভাবে বসবাসের কাগজ নিয়ে আসেন। এই সংখ্যাটি নাটকীয়ভাবে কমে যাওয়ার জন্যই একটি পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনী প্রচারাভিযানেও কিন্তু এইরকম একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই রেইজ অ্যাক্ট যার মাধ্যমে এটি করা হবে তার মধ্যে বলা হচ্ছে যে ভবিষ্যতে অভিবাসনের ক্ষেত্রে তাদের শিক্ষাগত যোগ্যতা, ইংরেজি বলার ক্ষমতা এবং তারা এই দেশে আসার আগেই এই দেশে কোনো চাকুরির অফার নিয়ে আসছেন কি না, অতীতে তাদের কাজের অভিজ্ঞতা কেমন ইত্যাদি বিষয়গুলো বিবেচনা করা হবে। এই পদ্ধতিটা ক্যানাডা এবং অস্ট্রেলিয়াতে যে পদ্ধতিতে অভিবাসন করা হয় পয়েন্ট সিস্টেম, সেরকম একটা পদ্ধতি হবে। এই পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্রে অভিবাসনের ক্ষেত্রে কি ধরনের প্রভাব পড়বে বলে আপনি মনে করেন?
জর্জিয়ার সেনেটর ডেভিড পারডু এবং আরকানসাস সেনেটর টম কটন এই খসড়া প্রস্তাবটি সেনেটে উত্থাপন করছেন, সেটার প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প সমর্থন ব্যক্ত করেছেন। তো যাই হোক, এর মেইন পয়েন্টগুলো আপনি ইতিমধ্যে মোটামুটি উল্লেখ করেছেন, সেটা হচ্ছে যে শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি দেখবে। দেখুন, যেটা আপনি বললেন যে ক্যানাডা এবং অস্ট্রেলিয়াতে এই পয়েন্ট সিস্টেম এই ধরনের চালু আছে এবং তাতে করে সেটার ভিত্তিতে সেই দুই দেশে বিদেশ থেকে ইমিগ্রেন্ট অভিবাসী নেওয়া হয়। বাংলাদেশ থেকে যেমন অস্ট্রেলিয়ায় প্রচুর অভিবাসী যান, কিন্তু ওই পয়েন্ট সিস্টেমের আওতায় ক্যানাডায় বসে। কিন্তু আমেরিকাতে সবচেয়ে বেশি হচ্ছে যেটা এফেক্ট হবে, ক্ষতিগ্রস্ত হবে, সেটা হচ্ছে ফ্যামিলি রিউনিয়ন ক্যাটেগরি, ফ্যামিলি প্রেফারেন্স ক্যাটেগরি। সেটা হচ্ছে পরিবারের, বর্ধিত পরিবারের সকলেই আমেরিকা আসার অধিকার রাখতেন। স্ত্রী স্বামী এগুলো তো আছেই, পুত্র কন্যা, তারপর হচ্ছে মা বাবা, তারপর ভাই বোন, ভাই বোন আনলে তাদের সন্তানরা, এই ধরনের কতগুলো ক্যাটেগরি ভাগ করে তাদের জন্য প্রতি বছর একটা সংখ্যা নির্দিষ্ট করেছিল। একমাত্র স্পাউস এবং মাইনার চিলড্রেন ছাড়া অন্যদের ক্ষেত্রে সংখ্যা প্রতি বছর নির্ধারণ করা হতো, এবং সেটা আবার রিজিয়ন বেসে, স্পেসিফিক রিজিয়নের জন্য ধরা যাক বছরে 50,000, ফিলিপিনস ওই রিজিয়নের জন্য বছরে 1,00,000, সাউথ এশিয়ার জন্য বছরে 75,000, এই ধরনের ক্যাটাগরি করে করে ভাগ করে দিত। কিন্তু সেইটা এখন অলমোস্ট তুলে দেওয়া হচ্ছে, মাইনর চিলড্রেন এবং স্বামী অথবা স্ত্রী এদের ক্ষেত্রে সংখ্যা নির্ধারিত থাকবে না, তারা অলমোস্ট তাৎক্ষণিকভাবে পাবেন। কিন্তু অন্যদের ক্ষেত্রে বয়স্ক সন্তান, বোন ভাই, এগুলো তুলে দেওয়া হচ্ছে সম্ভবত, ডিটেইলস আরো আসবে। আর বয়স্ক সন্তান, অ্যাডাল্ট সন্তান যারা বোধহয় 21 বছর উপরে এবং বৃদ্ধ পিতামাতা যারা, আগে আসতে পারতেন তাদেরটা তুলে দেওয়া হচ্ছে, তারা ভিসা নিয়ে আসতে পারবেন, রিনিউয়েবল ভিসা, আসবেন থাকবেন চলে যাবেন এরকম, কিন্তু অভিবাসী হিসাবে না, মানে ট্যুরিস্টের মতো করে আসতে পারবেন। এগুলো কার্টেল করা হচ্ছে তাতে করে ওনার ধারণা। কিন্তু আরেকটা কথা উল্লেখ করা উচিত, তারা এখন প্রতি বছর গড়পড়তা 1 মিলিয়ন অভিবাসী এই সমস্ত ভাবে দেশে আসতে দেওয়া হয়, কিন্তু সেটা আশা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প এই প্রস্তাবের এই বিলের অধীনে এটা যদি আইন পাশ হয়ে যায় তাহলে বছরে 5 থেকে 6 লক্ষ আসতে পারবেন, এর বেশি না। এবং এই সংখ্যাটা যে ওভারনাইট হয়ে যাচ্ছে তা না, এটা বোধহয় ফেজ আউট করা হবে। এটা 2027 সালে যে এই ফুল ইম্প্যাক্টটা হবে তখন যে 1 মিলিয়ন থেকে অর্থাৎ 10 লক্ষ থেকে 5 বা 6 লক্ষে নেমে আসবে। হ্যাঁ, এটার আরেকটা দিক হচ্ছে যে যেটা বললেন পয়েন্ট সিস্টেম একটা থাকবে, শিক্ষাগত যোগ্যতার জন্য একটা পয়েন্ট দেওয়া হবে, হাই স্কুল পাশ হলে কত, আন্ডার গ্রেড হলে কত, মাস্টার্স ডিগ্রি থাকলে কত, পিএইচডি ডিগ্রি করলে কত, রিসার্চ এর কোন রেকর্ড থাকলে তার জন্য ইত্যাদি, এগুলোর পয়েন্ট সিস্টেম এক। আরেকটা হচ্ছে ইংরেজি কতটা কি জানেন তারা, সেটার পয়েন্ট সিস্টেম। তো এইটার ভালো দিক আছে নিশ্চয়ই, কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য, কোন দেশ তার নিজের দেশের স্বার্থে আইন প্রণয়ন করেন, ফলে সেই দিক থেকে আমরা আপত্তি করার কথা না। কিন্তু আমেরিকা হচ্ছে ইমিগ্রেন্টের দেশ, আর এই যে দেখুন আপনি আমরা আমি আমরা সবাই আমেরিকা আছি, আমরা আমাদের অধিকার কথা নিয়ে কথা বলি, আমরা এমন করি এমনকি স্লেভ হিসাবে যাদেরকে আনা হয়েছিল তাদের বংশধরদের অধিকার নিয়ে কথা বলি, কিন্তু এই দেশের মালিক যারা, রাজ্যের যারা এই দেশের অরিজিনাল অধিবাসী, তাদেরকে নিয়ে কখনো কোথাও টু শব্দটি কেউ করে না, কোনো কথাই নেই, তারা সিনই নেই। কার দেশ আর কে পয়েন্ট সিস্টেম করে কাকে আসতে দিচ্ছে না দিচ্ছে, মানে ইতিহাসের ভাগ্যের কি চরম পরিহাস। যাই হোক, তো এখন এটা নিয়ে এটা দুর্ভাগ্যের জন্য হচ্ছে ইমিগ্রেন্টের যে দেশ, সেই দেশে ইমিগ্রেন্ট আসার মোটামুটি যে অবারিত দাঁড় ছিল কোটার ভিত্তিতে হলেও একটা নির্দিষ্ট ধরো 1 বছরে 1 মিলিয়ন দেবে, সেইটা এরা ড্রাস্টিক্যালি কমিয়ে দিচ্ছেন। এইটা হচ্ছে একটা আপত্তির ক্ষেত্রে।
প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনী প্রচারাভিযানে এরকম আশ্বাস দিয়ে এসেছিলেন যে তিনি অভিবাসনের ক্ষেত্রে এই রকম একটা কঠোর পদক্ষেপ নেবেন, এবং সে কারণে অনেক মানুষ তাকে ভোটও দিয়েছে। আবার এই দেশে বেকারত্বের সমস্যাও প্রচুর রয়েছে, আমেরিকানদেরকে তিনি প্রথমে রাখতে চান, তিনি বারবার বলেছেন যে আমেরিকানদের স্বার্থটা তিনি শুরুতে দেখতে চান।
এই ব্যাপারে কোনো কারো আপত্তি করার কথা না, প্রত্যেক রাষ্ট্রনায়ক তার নিজের দেশের নিজের সমাজের নিজের জনগণের স্বার্থ দেখবেন, এবং যেটা আপনি উল্লেখ করলেন নির্বাচনী প্রচারে যে বিনিয়োগের সময় সেটা তিনি বলেছেন, এমনকি মেক্সিকোর বর্ডারে আমেরিকার দেয়াল তৈরি দিয়ে সেই দিক থেকে অবৈধ লোকদের বিপুল পরিমাণে আসে সেটা বন্ধ করে দেওয়ার প্রতিশ্রুতিও তিনি দিয়েছেন। সেই দেওয়ালের জন্য কিছু বরাদ্দ 1 বিলিয়নের বেশি বোধহয় এবার বাজেটে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যাই হোক, সেই চেষ্টা চলছে, এবং এদিকে লিগাল ইমিগ্রেশনের সংখ্যা কমিয়ে দেওয়া। আরেকটি সমস্যা হচ্ছে, মানে আমরা যারা বহিরাগত তৃতীয় বিশ্বের স্বার্থের দিক থেকে এই দেশগুলো অস্ট্রেলিয়া, কানাডা এবং যুক্তরাষ্ট্র এমনিতেই তারা আমাদের দেশ থেকে ছেঁকে লোক নিয়ে আসছে, আমাদের উচ্চ যোগ্যতা সম্পন্ন লোক সব নিয়ে আসছে। এইবার এই ক্যাটাগরির কারণে আমাদের দেশের উচ্চ যোগ্যতা সম্পন্ন লোকের যুক্তরাষ্ট্রে আসা আরো বেড়ে যাবে, কারণ ওই যে অন্যদের সংখ্যা ড্রাস্টিক্যালি ভয়ঙ্কর ভাবে কমে যাওয়ার কারণে সেই কোটা পূরণের জন্য 1 মিলিয়নের জায়গায় 5-6 লাখ, কিন্তু সেইটা ওই 5-6 লাখের ভিতরে আমাদের উচ্চশিক্ষিত লোকজন, প্রফেশনাল ডিগ্রিধারী লোকজন সব, তার মানে একটা প্রচন্ড ব্রেইন ড্রেইন হবে। এটা রোখার জন্য আমাদের সব দেশে কোন ধরনের একটা সম্ভবত আইন করা উচিত বাংলাদেশের মতো দেশে, যাতে আমাদের ব্রেইন ড্রেইন আমরা স্টপ করতে পারি। এক, দুই নম্বর, এই সব উন্নত দেশগুলোর সাথে আমাদের বাইল্যাটারাল এগ্রিমেন্টের ব্যাপারটা চিন্তা করা উচিত, যে আমাদের ব্রেইন ড্রেইনের ব্যাপারে তারা আমাদেরকে কম্পেনসেট করতে হবে।
আবার
আমাদের এটা একটা কথা বলা উচিত যে ক্ষতিপূরণ দিতে হবে। আমরা উচ্চ শিক্ষা দেব লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আর তারা সব
আবার এ কথাও কি সত্য নয় যে বাংলাদেশের মতো দেশগুলোতে যেখান থেকে ব্রেইন ড্রেইন হচ্ছে সেই সব দেশে উচ্চ শিক্ষিত উচ্চ যোগ্যতা সম্পন্নদের কিন্তু যথেষ্ট সুযোগ নেই কাজ করার, যেই কারণে অনেকেই বাধ্য হন এই দেশগুলোতে চলে আসতে?
না, এটা দেখুন ঠিক না। আপনার যদি যাওয়ার জায়গা কোথাও না থাকে, ওই লোকগুলো কি উচ্চ শিক্ষিত লোকগুলোকে কিছু করবেন না? তখন তারা নিজেরাই নানা ধরনের ক্রিয়েটিভ আইডিয়া নেবে। বাংলাদেশের মতো দেশে আপনি যদি প্রতিদিন দৈনিক পত্রিকা পড়েন, অসাধারণ সব ক্রিয়েটিভ কাণ্ড কারখানা হচ্ছে। আমরা কেবল রাজনীতির মানে আশাভঙ্গের কালো চিহ্নগুলো, ক্ষতিকর চিহ্নগুলো, নেগেটিভ চিহ্নগুলো সংবাদপত্রে বেশি আসে ওগুলো দেখি, কিন্তু অসাধারণ সব কর্মকাণ্ড হচ্ছে। বিদেশ থেকে বাংলাদেশি ডাক্তাররা যে দেশে উন্নয়নের জন্য কাজ করছে, মেডিকেল ক্ষেত্রে নানা ধরনের কাজ করছে, তেমনি ভাবে অন্যান্য ক্ষেত্রে উচ্চশিক্ষিত লোকরা বিদেশে আসেন, তারা ইমিগ্রেন্ট, কিন্তু দেশে যে কিছু সময় কাটিয়ে সেখানে কিছু কিছু কাজ করছেন, এবং দেশের অল্প শিক্ষিত শিক্ষিত লোকজন নানা ধরনের ক্রিয়েটিভ সব কাজ করছেন। শুনুন, একসময় পাকিস্তান আমল থেকে শুরু করে বাংলাদেশ আমলে এই 15-20 বছর আগে পর্যন্ত শিক্ষিত সকলে কেবল সরকারি চাকরির মুখাপেক্ষী হয়ে বসে থাকতো। এখন সরকারি চাকরিতে যাওয়ার লোক ঠিক তেমন পাওয়া যায় না। বেসরকারি ক্ষেত্রে জব অনবরত তৈরি হচ্ছে, এক্সপ্যান্ডেড হচ্ছে, এবং বাংলাদেশ যে এত রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও, এত সমস্যা সত্ত্বেও, ছোট্ট একটি ভূখণ্ডের প্রাকৃতিক বিপর্যয় উপর্যুপরি প্রতি বছর তার ভিতর দিয়েও বছরে 6% বেশি আপনার জাতীয় উৎপাদন, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট যে বাড়ছে একটা একটা বিরাট রেকর্ড, এবং সমস্ত ইন্ডিকেটরে মানে দেশ উন্নয়ন হচ্ছে, তার কারণটা কি? তার কারণ যারা লোক দেশে আসছে তারা তাদের চেষ্টা করছে। ফলে আমাদের এই যে ব্রেইন যারা, তারা যদি দেশে থাকে আমাদের ইউনিভার্সিটি গুলাতে কলেজ গুলাতে শিক্ষার মান, তখন বেটার লোক পাবে। এখন থার্ড তৃতীয় ডিভিশন পাওয়াকে কলেজের টিচার করতে হয়, তখন ফার্স্ট ক্লাস পাওয়া তাদেরকে কলেজের ইউনিভার্সিটির টিচার করা হবে। এইভাবে আমাদের দেশের উন্নয়ন হবে, ফলে ওই উন্নত দেশ থেকে ছেঁকে বিদেশে লোক আনার ব্যাপারটা নিয়ে এখন এই প্রেসিডেন্ট ট্রাম্পের এই প্রস্তাবনার একটা দিক আমেরিকার স্বার্থের দিক থেকে, কিন্তু অন্য দিক তৃতীয় বিশ্বের জন্য এখন চোখ কান খোলা উচিত, তাদের এই বিষয় নিয়ে চিন্তা করা উচিত।
আমেরিকানদের স্বার্থে প্রেসিডেন্ট ট্রাম্প এই যে পদক্ষেপটি নিচ্ছেন, আমেরিকানরা আসলে তাতে কতটা উপকৃত হবে? আমেরিকার অর্থনীতি, আমেরিকার বেকার সমস্যা এবং মিনিমাম ওয়েজ, এইসব ক্ষেত্রে কতটা উন্নতি হবে বলে আপনি মনে করেন?
এইটা আবার একটা বিরাট বিশ্লেষণ সাপেক্ষ ব্যাপার। কথা হচ্ছে যে লেস স্কিল যারা, কম যোগ্যতা সম্পন্ন লোক যারা আসছেন, তারা তো এখানে বসে থাকছেন না, তারা এই দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য তারা তাদের নিজ নিজ যোগ্যতা মতো কাজ করছেন, এবং কেউ কেউ আবার শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধি করে তারা আবার হাইলি স্কিল হাইলি এডুকেটেড ক্যাটাগরিতে উত্তীর্ণ করছেন। আমেরিকার ইকোনমি সম্ভবত ক্ষতিগ্রস্ত হবে আমার ধারণা, কারণ এই যে আমেরিকার কর্পোরেশন গুলো এটাতে খুশি হবেন না। অত্যন্ত আপনি নোবেল প্রাইজ পাওয়া লোকের জন্য পয়েন্টের ব্যবস্থা রাখা হয়েছে, আপনি চিন্তা করা যায়? পিএইচডি দের জন্য তারা এই দেশে চলে আসবেন, তাদের জন্য পয়েন্ট সিস্টেম, তাদেরকে একেবারে তাৎক্ষণিক ভাবে নিমন্ত্রিত অতিথির মতো সুযোগ দেওয়া হবে এই দেশে আসার জন্য। এইটা অথচ হাই স্কুল গ্রাজুয়েট বা কলেজে এমন আমাদের দেশে ব্যাচেলার করেছে, এদের ক্যাটাগরি মান মানে পয়েন্ট সিস্টেম খুব নিচে থাকায় তারা খুব কম সংখ্যায় পাবে এই দেশে আসার সুযোগ। তারা আসলে কি এই দেশে বসে থাকে? থাকে না, এই দেশে কাজ আছে, কাজ করে, কাজ করে তারা ট্যাক্স দেয়। এটা আরেকটা অবশ্য দিক আছে, সেটা হচ্ছে প্রেসিডেন্ট যেটা বলেছেন এবং সেটা একটা বাস্তব দিক, ইমিগ্রেন্ট ক্যাটেগরি যারা নতুন ইমিগ্রেন্ট আসেন সেই সমস্ত ফ্যামিলিতে তাদের হিসাব মতো শতকরা 50 জন সরকারি ওয়েলফেয়ারের উপরে আংশিকভাবে বা নানা পর্যায়ে আপনার নির্ভরশীল হয়ে পড়ে। কিন্তু আমেরিকান স্থায়ী জনসংখ্যা যেটা জনগোষ্ঠী, তাদের ক্ষেত্রে এটা 30%, এটা একটা দিক। সেই দিকে আরো কড়াকড়ি যদি করা যায় যে নিউ ইমিগ্রেন্ট যারা আসবে, যারা তাদেরকে স্পন্সর করছে, তাদেরকে বাধ্যতামূলক ভাবে একমাত্র চিকিৎসা ছাড়া অন্য ক্ষেত্রে তাদের ভরণ পোষণের জন্য 5 বছরের যে বিধান, সেটা কড়াকড়ি ভাবে ওই স্পন্সর রেসপন্সিবল থাকতে হবে, এইটা কড়া করা যায়। কিন্তু এই আনস্কিলদের কড়াকড়ি করলে আমেরিকান ইকোনমিও ক্ষতিগ্রস্ত হবে বলে আমার ধারণা।
অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য।
আপনাকে ধন্যবাদ।
যুদ্ধ সংঘাত আর ন্যায় বিচারের অভাবে গত এক বছরে বিশ্বের 6,50,00,000 মানুষ কোনো না কোনোভাবে গৃহচ্যুত হয়েছে। জাতিসংঘ শরণার্থী সংস্থার সর্বসাম্প্রতিক রিপোর্ট অনুসারে 2016 সালের এই সংখ্যা এক বছরের আগের চেয়ে 3,00,000 বেশি। জেনেভা থেকে লিসা শ্লাইনের পাঠানো রিপোর্ট শোনাচ্ছেন সেলিম হোসেন।
জাতিসংঘ শরণার্থী সংস্থার মতে বিশ্বের মোট জনসংখ্যার মধ্যে গড়ে 113 জনের একজন শরণার্থী। তারা শরণার্থী হয়েছেন নানান কারণে, কেউ অন্যের দ্বারা বিতাড়িত হয়ে, আবার কেউ জীবন বাঁচাতে পালিয়ে গিয়ে। গত বছর যে 6,50,00,000 মানুষ গৃহচ্যুত হয়েছেন, তাদের সংখ্যাতত্ত্বের ভিত্তিতে দেখা যায় বিশ্বে প্রতি 3 সেকেন্ডে একজন মানুষ ঘর ছাড়া হচ্ছে। তথ্য উপাত্ত থেকে জানা যাচ্ছে এই বিশাল অঙ্কের সিংহভাগই সিরিয়ার। সিরিয়া থেকে গত এক বছরে 1,20,00,000 মানুষ গৃহহীন হয়েছেন। তাদের অনেকে প্রতিবেশী দেশে, আবার অনেকে বিশ্বের বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন। গৃহচ্যুত হওয়া মানুষদের মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় অবস্থান আফগানিস্তান ও ইরাকের। তবে ইউএন হাই কমিশনার অফ রিফিউজি ফিলিপো গ্র্যান্ডি বলেন, এই মুহূর্তে দক্ষিণ সুদানের মানুষ সবচেয়ে দ্রুত গতিতে শরণার্থী হচ্ছে।
The report, which records statistics at the end of 2016, indicates 1.4, to be precise, million refugees from South Sudan in neighboring countries, and almost 2 million internally displaced people, at least estimates. Those figures are probably higher. We certainly have counted at least 500,000 more in the first semester of this.
তিনি বলেন, 2016 সালের রিপোর্টের তথ্য থেকে বোঝা যায় 1,40,00,000 দক্ষিণ সুদানি আশেপাশের দেশে গিয়ে আশ্রয় নিয়েছে, 20,00,000 বিভিন্ন স্থানে শরণার্থী হয়ে জীবন পার করছে। এবছরের শুরুর দিকে দক্ষিণ সুদান থেকে 5,00,000 মানুষ গৃহচ্যুত হয়েছে। রিপোর্টে বলা হয় ওইসব শরণার্থীর বেশিরভাগই উন্নয়নশীল দেশের এবং তাদের প্রায় অর্ধেকই শিশু। বলা হয় 84% শরণার্থী উন্নয়নশীল দেশের, যেহেতু তারা উন্নয়নশীল এবং দরিদ্র দেশের, তাদের লক্ষ্য ধনী দেশগুলোতে আশ্রয় নেওয়া। জাতিসংঘ শরণার্থী সংস্থার মতে এ পর্যন্ত সবচেয়ে বেশি আশ্রয়প্রার্থী জার্মানিতে হয়েছেন। গত বছর জার্মানিতে নিবন্ধিত হয়েছে 7,22,000 শরণার্থী। যুক্তরাষ্ট্র রয়েছে দ্বিতীয় অবস্থানে, যার সংখ্যা 2,62,000, যা মোট আবেদনকারীর সংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন উন্নয়নশীল এবং দরিদ্র দেশ থেকে ইউরোপে পাড়ি জমানোর সময় অনেক শরণার্থী বিপজ্জনক পথে পাড়ি দিতে গিয়ে মারাও গেছে। লিবিয়া থেকে ছোট ছোট নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিসহ ইউরোপের বিভিন্ন স্থানে ঢোকার চেষ্টাকালে অনেকেই দালালের খপ্পরে পড়ে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি রোহিঙ্গাদের পূর্ণ নাগরিকত্ব ও মৌলিক অধিকার ফিরিয়ে দিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে। ঢাকা সফররত ওআইসি মহাসচিব এ আহ্বান জানান। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিকত্ব ও মৌলিক অধিকার ফিরিয়ে দিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি। ঢাকা সফররত ওআইসি মহাসচিব ডক্টর ইউসুফ বিন আহমদ আল ওতাইমিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক শেষে আহ্বান জানান। তিনি বলেন, রোহিঙ্গারা মিয়ানমারের বাসিন্দা, কিন্তু তারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত। তাদের পরিচয় ও অস্তিত্বের স্বীকৃতি আজ জরুরি। তাদেরকে নিজ দেশে ফিরিয়ে নিতে হবে। ওআইসি মহাসচিব বলেন, মিয়ানমারের সৃষ্ট সমস্যা শুধু বাংলাদেশ বা প্রতিবেশী দেশগুলোকে ভোগাচ্ছে না, এ নিয়ে গোটা মুসলিম উম্মা আগাগোড়া দুশ্চিন্তার মধ্যে রয়েছে। তিনি বলেন, কেবল সাহায্য সহায়তা নয়, এর একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে হবে। ডক্টর ওতাইমিন বলেন, বাংলাদেশের নেতৃবৃন্দের সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার নেতাদের সঙ্গেও কথা হয়েছে। মিয়ানমারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা মৌলিক অধিকার অস্বীকার করতে পারেন না। রোহিঙ্গা অধ্যুষিত রাখাইনি জাতিসংঘের একাধিক প্রতিনিধি দল পাঠানোর সাম্প্রতিক উদ্যোগের জন্য বিশ্ব নেতৃবৃন্দ ও জাতিসংঘের কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি। বাংলাদেশের সন্ত্রাসবাদ, বিশেষ করে গত বছর কূটনৈতিক জোন খ্যাত গুলশানে হরি আর্টিজান রেস্তোরাঁয় উগ্রপন্থীদের বর্বর আক্রমণের তীব্র নিন্দা জানান তিনি। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারত, ভুটান ও চীন সীমান্তে গত কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা বজায় রয়েছে। ভারত চীন সীমান্তের এই টান টান পরিস্থিতি নিয়ে কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে টেলিফোনে কথা বলেছেন তাহিরা কিবরিয়া।
ভারত ও চীন রণকৌশল দিক থেকে প্রতিদ্বন্দ্বী হলেও ভারতের পূবে তাকাও নীতিতে চীনের সঙ্গে সুসম্পর্ক তৈরির ক্ষেত্রে অনেকটাই অগ্রগতি হয়েছে। বাণিজ্য স্বার্থে ভারত নাথুলা গিরিপথ খুলে দিয়েছে এবং প্রতি বছর প্রায় 50% হারে বাণিজ্য বৃদ্ধি পেতে শুরু করেছে। পরমাশিস ঘোষ রায়, সম্প্রতি কোন ঘটনাকে কেন্দ্র করে ভারত ভুটান চীন সীমান্তে গোলযোগ শুরু হয়েছে?
মাস দুয়েক আগে ভারত ভুটান চীন সীমান্তে ডোকালাম বলে একটি জায়গা আছে, সেখানে চীনের সেনারা একটা রাস্তা তৈরি করার উদ্যোগী হয় এবং রাস্তার কাজ শুরু করে। কিন্তু বন্ধুদেশ ভুটান ভারত সরকারের কাছে অনুরোধ জানায়। বন্ধুদেশ ভুটান ওই অনুরোধটা ভারত সরকার অর্থাৎ নয়াদিল্লি ফেলতে পারেনি। ভুটান আপত্তি জানিয়েছিল চীনের কাছে রাস্তাটা তৈরির ব্যাপারে, তো সেই আপত্তি তারা না শুনে রাস্তাটা তৈরি করার ব্যাপারে উদ্যোগী হয় চীনা সরকার, লাল ফৌজ। কিন্তু সেই সময় নয়াদিল্লি তাদের ভুটানের তাকে সাড়া দিয়ে গত দুমাস ধরে সেখানে সেনা মোতায়েন করে রেখেছে, অতন্দ্র প্রহরায় রয়েছে ভারতীয় সেনারা যাতে সেই রাস্তা তৈরি না হয়। এবং এইটার কারণই বলা যায় যে এই বিপরীত ধর্মী একটা পরিবেশ তৈরি হয়েছে, একটা উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে গত দুমাস ধরে। এই সীমান্ত, এক কথায় সীমান্ত গোলযোগ বলা চলছে ভারত ভুটানের মধ্যে, ভারত চীন ভুটান, মানে ভারত চীনের মধ্যে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে ভুটানের ওই অঞ্চলটাতে রাস্তা তৈরিকে অনেকে কেন্দ্র করে।
এই যে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছে দুদেশের মধ্যে, সেক্ষেত্রে দুদেশের মধ্যে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে কোনো আলোচনা হয়েছে কি? আলোচনা হয়ে থাকলে কি ধরনের আলোচনা হয়েছে একটু বলবেন কি?
আলোচনা হয়েছে গত 28 জুলাই ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা আমাদের যিনি রয়েছেন ভারত সরকারের অজিত দোভালের সঙ্গে, চীনা স্টেট কাউন্সিলর ইয়াং জেইচির সঙ্গে বৈঠক হয়েছে। তাদের আলোচনায় এই সীমান্ত সমস্যা নিয়ে কথা হয়েছে, কিন্তু দুজনেই দুদিক থেকে অনর। চীনের বক্তব্য যে এই ডোকালাম, তাদের কাছে এই কথাটা হচ্ছে, তারা বলে থাকে যে একটা নাম বলে থাকে, চীনা সরকার বলে থাকে ডোকালা, কিন্তু আমরা বা ভুটান সরকার বলে থাকে জায়গাটার নাম ডোকালাম। তাদের বক্তব্য, জায়গাটা তাদের, তারা তাদের জায়গা থেকে সরতে চাইছে না। স্বাভাবিক কারণে ভারত সরকারও মানে আলোচনায় বসতে এক কথায় রাজি না, কেন চীনের সরকারের বক্তব্য হচ্ছে যে সেনা যতক্ষণ না সরানো হবে ততক্ষণ তারা কোনো আলোচনা করবে না। কিন্তু ভারত সরকারেরও বক্তব্য, আমাদের বিদেশমন্ত্রী গত মাসেই জানিয়ে দিয়েছেন সুষমা স্বরাজ, যে শান্তিপূর্ণ আলোচনা, সীমান্ত সমস্যা নিয়ে শান্তিপূর্ণ আলোচনা হতেই পারে, কিন্তু দুপক্ষকে সেনা সরাতে হবে। এই জিনিসটা তো গত দুমাস ধরে চলছে। ইতিমধ্যে গত রবিবারও চীনা প্রেসিডেন্ট বলেছে যে চায়না গভর্নমেন্ট মানে চীনা সরকার তার সার্বভৌমত্ব বজায় রাখার জন্য যা করার তারা করবে, তারা তাদের জায়গায় অবস্থানে অনর রয়েছে। কিন্তু ভারত সরকারও তাদের জায়গা থেকে অনর, এক পা নড়তে চাইছে না। একটা বলা যায় যে সীমান্ত সমস্যার সমাধানে দুজনকে একটু হালকা দিতে হবে, তবেই হয়তো এই সমস্যার সমাধান হতে পারে। কিন্তু ভারত সরকারও কঠোর মনোভাব নিয়েছে যে চীনের লালা ফৌজের এই মানে হুঁশিয়ারি তারা মেনে নেবে না।
আমরা জানি ভারত ও চীনের মধ্যে সুসম্পর্ক তৈরির ক্ষেত্রে প্রধান অন্তরায় হচ্ছে অরুণাচল প্রদেশ। চীন বরাবরই অরুণাচল প্রদেশ তাদের বলে দাবি করে আসছে, তো এই ক্ষেত্রে এখন কি পরিস্থিতি?
না, সেখানকার একটা উত্তর পূর্বাঞ্চলের যে একটা অরুণাচল প্রদেশ নিয়ে চীনের সঙ্গে ভারত সরকারের যে একটা অবস্থানগত দিক সীমান্ত সমস্যা আছে, সেটা তো মানে এটা তো একটা লাগাতার রেকারিং সমস্যার মতন, সবসময়ই আমরা ফলো করি, দেখি বিভিন্ন সময় কাগজে পত্র পত্রিকায় আমরা জানতে পারি এবং আমরাও খবরাখবর রাখি। এই গত দিন সাতেক আগেই একটি খবর এসেছিল উত্তরাখণ্ডের একেবারে বর্ডার লাইন সীমান্ত চামোলি গ্রামেও কিছু 15 জন লাল ফৌজ ঢুকে পড়েছিল। তো এরকম একটা সমস্যা তো থেকেই আছে, অরুণাচলেও আছে, রিসেন্টলি উত্তরাখণ্ডও ঘটেছে। নতুন করে এই ডোকালামে আমরা দেখলাম যেটা 44 জন ইতিমধ্যে অতিক্রান্ত হয়েছে, যে চীনা সেনা ওখানে, মানে ভারতীয় সেনা ওখানে মোতায়েন রয়েছে। তো এই উত্তপ্ত পরিবেশ, চীনা সেনার এই হুমকি, একটা দখল করার মানসিকতা আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি, তো সেইটা তারা বজায় রাখার চেষ্টা করছে। এই জায়গায় এইবারই একটা বলতে গেলে ভারত সরকার একটা কঠোর মনোভাব নিয়েছে, কোনো হুমকির কাছে মাথা নোয়াবে না।
কিছুদিন আগে আমরা দেখেছি যে টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছিল যে প্রধানমন্ত্রী মোদীর অরুণাচল সফরের সমালোচনা করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তারা একটি বিবৃতিও প্রকাশ করেছে। তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া ওই বিবৃতিতে বলা হয়েছে যে চীন সরকার কখনোই অরুণাচল প্রদেশকে স্বীকৃতি দেয়নি। তো এই ক্ষেত্রে উত্তেজনা কি আরো বৃদ্ধি পেতে পারে?
এখন এই মুহূর্তে যা পরিস্থিতি, ভারত সরকার প্রথম থেকেই বলে এসছে অরুণাচল প্রদেশ বা এই যে ডোকালাম, ভারত সরকারের এই যে কঠোর মনোভাব নেওয়ার একটা বাস্তবিক দিক রয়েছে, যে ডোকালামের এই রাস্তা, অরুণাচলের এই যে একটা আগ্রাসন নীতি চীনের, সেই জায়গাগুলো ভারত সরকার বন্ধ করতে একটাই কারণে চায়, যে উত্তর পূর্ব রাজ্যগুলোর প্রতি একটা চীনের একটা আগ্রাসন মনোভাব প্রথম থেকেই রয়েছে এবং এই রাস্তাটা ভুটানের বন্ধুদের, ভুটানের আবেদনে সাড়া দিয়ে ভারত সরকার এতটা উদ্যোগী হয়েছে নিজের স্বার্থের কথা ভেবেই, যে চীন খুব তাড়াতাড়ি করে হয়তো এই মানে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর উপরে তাদের একটা আগ্রাসন নীতিকে কায়েম করতে পারবে। তো সেই কারণে মানে একটা তো টেনশন সবসময় রয়েছে, আজও রয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ওখানে গেছিলেন, যে তারা যখন পর্ব সময় বিবৃতি দিয়েছিল যে ভারতের প্রধানমন্ত্রী এখানে আসা উচিত হয়নি, আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের বিদেশ মন্ত্রী বলেই ছিল ভৌগোলিক মানচিত্র অনুযায়ী অরুণাচলটা তাদের মধ্যেই পড়ে, সে দেশের প্রধানমন্ত্রী তো সেখানে যেতেই পারে, সেটা নিয়ে ভারত সরকার সেরকম গুরুত্বও দেয়নি।
ভারত এবং চীনের মধ্যে বাণিজ্য ক্ষেত্রে যে অগ্রগতি হয়েছে বা হচ্ছে সেটা কি এই পরিস্থিতিতে ব্যাহত হতে পারে?
বিশেষজ্ঞরা তাই বলছে, এই জিনিসটা যদি চলতে থাকে তাহলে ভারত চীনের যে ব্যবসায়িক সম্পর্ক, হয়তো একটা খারাপ দিক ইতিমধ্যেই আমাদের কলকাতা গোটা রাজ্য একটা মানুষের মনে একটা প্রতিক্রিয়া অলরেডি তৈরি হয়েছে, চীনা প্রোডাক্ট কেনা বেচা বন্ধ করো, এরকম একটা আমাদের কলকাতা শহরে একটা মার্কেট রয়েছে, চীনা মার্কেট, তারপরে চাঁদনি চক মার্কেটে চীনা দ্রব্য বস্তু, ইলেকট্রনিক্স আইটেম কেনা বেচা বন্ধ করো, এরকম একটা হুলিয়া জারি না হলেও মানুষও এখন সচেতন হচ্ছে যে চীনা প্রোডাক্ট কিনতে তারা কিনতে চাইছে না, এরকম একটা জায়গা তৈরি হচ্ছে খুব স্লোলি।
ভারত চীন সম্পর্ক বিষয়ে কূটনৈতিক বিশেষজ্ঞরা বা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞরা কি ভাবছেন, তাদের মতামত কি?
আমি দুজনের মতামত পেয়েছি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শান্তনু চক্রবর্তী এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ডক্টর তানভিন নাসরিন। আমি প্রথমেই অধ্যাপক শান্তনু চক্রবর্তী এই ইস্যুতে কিছু কথা বলেছেন, তার প্রতিক্রিয়া আমি শোনাতে চাইছি।
জি,
কিছুদিন ধরে চলে আসা যে উদ্ভূত পরিস্থিতি তা মূলত ভারত চীনের দ্বন্দ্বকে কেন্দ্র করে, এই দ্বন্দ্বর সম্বন্ধে আমরা বলতে পারি যে এশিয়ার অন্যতম বৃহত্তম এবং অন্যতম বৃহৎ রাষ্ট্র হিসেবে চীন এবং ভারতের যে উত্থান অর্থনৈতিক দিক থেকে, সামরিক দিক থেকে, যেটাকে অনেক বিশেষজ্ঞ অভিহিত করেন রাইজ অফ এশিয়া বলে, তার একটা প্রতিফলন। উভয় পক্ষই তাদের বিভিন্ন ঐতিহাসিক যা তথ্য বা দলিল রয়েছে তার কথা বলছে, চীন একরকম ভাবে বলছে, ভারত একরকম ভাবে বলছে, যার ফলে একটা লোকাল কনফ্লিক্ট যেটা এত দীর্ঘমেয়াদী হয়ে উঠছে। আমার নিজস্ব ধারণা যে ডোকলামকে কেন্দ্র করে কোনো যুদ্ধ হয়তো হয়ে উঠবে না, কিন্তু সাময়িকভাবে লোকাল বা স্থানীয় সংঘর্ষ হলেও হতে পারে।
আমি অধ্যাপিকা ডক্টর তানভীর নাসরিনের প্রতিক্রিয়াটিও শোনাচ্ছি।
1962 চীন ভারত যুদ্ধের পর 2017 নয়াদিল্লি এবং বেইজিং এর মধ্যে স্নায়ু যুদ্ধ বোধহয় সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা, কারণ ডোকালাম নিয়ে দুই দেশের মধ্যে যে দড়ি টানাটানি চলছে তা প্রায় 45 দিন অতিক্রম করে গিয়েছে। অতীতে কখনো চীন এবং ভারতের মধ্যে সীমান্ত উত্তেজনা এতদিন স্থায়ী হয়নি, বা ভারতীয় পরিপ্রেক্ষিতে বলা ভালো, এর আগে কখনোই চীন নয়াদিল্লির এতটা আগ্রাসী মনোভাবকে সহ্য করেনি। গত 45 দিনে বেইজিং বারবার নয়াদিল্লির এই মনোভাবের সমালোচনা করেছে, যুদ্ধে হুমকি দিয়েছে, ডোকালামে দাঁড়িয়ে থাকা ভারতীয় সেনাদের হত্যা করা হবে বলে পর্যন্ত ঘোষণা করেছে, কিন্তু শেষ পর্যন্ত কিছুই করে উঠতে পারেনি। তার অবশ্যই বড় কারণ নয়াদিল্লির সঙ্গে ওয়াশিংটনের বন্ধুত্বের নতুন মাত্রা। গত 45 দিনে চীন যেমন ভারতকে উচিত শিক্ষা দেওয়ার হুমকি দিয়েছে, তেমনি মার্কিন নৌবাহিনীর প্রধান নিরাপদ নিরুত্তাপ ভাবে জানিয়ে দিয়েছেন তাদের পরমাণু ক্ষেপণাস্ত্রগুলি চীনের দিকেই তাক করা আছে, শুধু তারা হোয়াইট হাউসের নির্দেশের অপেক্ষায় আছেন। মার্কিন নৌবাহিনীর প্রধানের এই বক্তব্য যদি লাল চীনের লাল চোখের জবাবে কাউন্টার থ্রেট পারসেপশন হয়, তবে বেইজিং ও ভালো করে জানে এই মুহূর্তে হোয়াইট হাউসে বসে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যিনি মুসলিম দেশগুলোর সঙ্গে চীনকেও ঘোরতর শত্রু বলে মনে করেন। সেই কারণেই বেইজিং এবং নয়াদিল্লি গত 45 দিনে যতই গরম গরম কথা বলে থাকুক, শেষ পর্যন্ত কোনো গুলি চলেনি এবং যুদ্ধও হয়নি। আমি এর অনেকটা কৃতিত্বই দেব ডোনাল্ড ট্রাম্পের আমেরিকাকে। ডোকালাম নিয়ে এত মাথা ব্যথা কেন? তার প্রধান কারণেই যে ভারত, ভুটান এবং চীন এই তিন দেশের সীমান্তে ডোকালাম একটা উঁচু মালভূমি এলাকা, এবং চীন এই এলাকাটি তাদের নিজেদের এলাকা বলে মনে করে, আর ভুটান দাবি করে ডোকালামের উপর তাদের অধিকার রয়েছে। মাস দুয়েক আগে এই ডোকালামে চীনা সেনারা রাস্তা তৈরি করতে উদ্যোগী হলে ভুটান তাতে আপত্তি জানায়। বন্ধু দেশে ভুটানের অনুরোধে, বন্ধু দেশ ভুটানের অনুরোধে ভারতীয় সেনারা ডোকালামে ঢুকে চীনা সেনাদের রাস্তা তৈরিতে বাধা দেয় এবং তাদের সরিয়ে দেয়, এবং আজ পর্যন্ত ভারতীয় সেনারা ডোকালামে ঘাঁটি গেড়ে বসে রয়েছে। তাৎপর্যের বিষয় এই যে চীন যেটাকে নিজেদের এলাকা বলে মনে করে, অর্থাৎ কিনা ডোকালাম, সেখানে ভারতীয় সেনা ঢুকে বসে রয়েছে, এবং এটাই চীনের যাবতীয় উষ্মার কারণ। অর্থাৎ বেইজিং এর ভাষায় যে জমির উপর চীনের অধিকার তাতে এখন তেরঙ্গা পতাকা উঠছে, এই উপমহাদেশের গত 70 বছরের ইতিহাসে যা কখনো হয়নি। এর আগে পর্যন্ত চীন যেটাকে নিজেদের এলাকা বলে মনে করেছে সেটা নিজেদের অধিকারেই এনেছে। হংকং থেকে আকসাই চীন কখনো এর ব্যত্যয় হয়নি। এই প্রথম চীনের ইচ্ছা নয়াদিল্লির অনিচ্ছার চ্যালেঞ্জের সামনে।
এই ছিল ওনার প্রতিক্রিয়া।
এই বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মতামত প্রকাশ করেছে কি?
মূলত এই ডোকালাম ইস্যুতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বক্তব্য, তারা যেটা বলতে চেয়েছে, আমাদের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন যে এই সীমান্ত সমস্যার সমাধানে দুদেশকেই অনড় মনোভাব থেকে সরে আসতে হবে। ডোকালাম ভুটানের না ভারতের না চীনের, যখন একটা বাধাদান তৈরি হয়েছে, ভুটান যখন আপত্তি তুলেছে, সেখানে ওরাও রাস্তা তৈরি করবে সেনা নামিয়ে, আর ভারত ভুটানের সঙ্গে সম্পর্ক ভালো রাখার তাগিদে রাস্তা তৈরি বন্ধ রাখবে। তো দুজনেই দুজনের অনড় মনোভাব থেকে সরে যদি যতক্ষণ না আসবে, ততক্ষণ সীমান্ত সমস্যা সমাধানে আলোচনায় বসা যাবে না। মানে আমরাও সেনা সরাবো না, ওদেরও রাস্তা তৈরি বন্ধ করে সেনাকে সরিয়ে নিতে হবে। এটা ভারত সরকার স্পষ্ট ভাষায় ভারতের পররাষ্ট্র মন্ত্রক জানিয়ে দিয়েছে, গত মাসেই জানিয়ে দিয়েছে।
পরমাশিস ঘোষ রায়, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।
আপনাদেরকেও ধন্যবাদ।
গঙ্গা এবং সিন্ধু অববাহিকার তিনটি দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তানে 150 কোটি মানুষের বাস। সেখানে কার্বন নিঃসরণ, জলবায়ু বিপর্যয়ের কারণে জলবায়ু পরিবর্তন মারাত্মক প্রভাব পড়বে। 2100 সালের শেষের নাগাদ খরতাপ এবং বাতাসে আর্দ্রতা বৃদ্ধি চরম পর্যায়ে পৌঁছতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিজ্ঞানীরা। বাংলাদেশের ওপরে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে একটি বিশ্লেষণমূলক প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু।
কার্বন নিঃসরণ সহ জলবায়ু বিপর্যয়ের কারণেই জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে পড়বে গঙ্গা এবং সিন্ধু অববাহিকার তিনটি দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান। আর এই এলাকায় এখন বসবাস 150 কোটি মানুষের। এই শতাব্দীর শেষ নাগাদ প্রকৃতির খরতাপ এবং বাতাসে আর্দ্রতা বৃদ্ধি চরম পর্যায়ে পৌঁছতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের MIT বিজ্ঞানী এন সুন ইমের নেতৃত্বে জলবায়ু সংক্রান্ত গবেষণাটি বুধবার সায়েন্স অ্যাডভান্স জার্নালে প্রকাশিত হয়। গবেষণায় বলা হয়, ভবিষ্যতে যে তাপ প্রবাহ চলবে তাতে কৃষি নির্ভর এবং ঘনবসতিপূর্ণ ভারতীয় উপমহাদেশে বসবাসকারী মানুষেরা সবচেয়ে বেশি ক্ষতির শিকার হবেন। জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বিশেষজ্ঞ ডক্টর আতিক রহমান ভয়েস অব আমেরিকার জন্য বিশ্লেষণ করেছেন এসব বিষয়গুলো সম্পর্কে। ডক্টর আতিক রহমান,
এই শতাব্দীর শেষ পর্যন্ত যে সমস্ত প্রেডিকশন আছে এবং বর্তমান ইঙ্গিতে যা বোঝা যাচ্ছে, তাতে কয়েকটা বড় ঘটনা আমাদেরকে এই সবকট দেশকে প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত করবে। এবং সেটা একটা হচ্ছে যে পরিমাণ হিমবাহ বা গ্লেশিয়ার আছে হিন্দুকুশ, হিমালয়া, কারাকোরাম মাউন্টেন, মানে অর্থাৎ এই সমস্ত এলাকায়, সেগুলো দ্রুতভাবে গলতে শুরু করেছে এবং এটা পানি বলতে বলতে আমার একটি জায়গায় যাবে যেখানে ওখান থেকে পানির অভাব হবে। দ্বিতীয়ত হচ্ছে যে সমুদ্র উপকূল এই তীরদেশের বেড়ে যাওয়ার ফলে এমনকি আইল্যান্ড কান্ট্রিজ, মালদ্বীপ তো প্রায় ডুবুডুবু অবস্থা, আমাদের তালপট্টি বলে একটা আইল্যান্ড ছিল যেটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ভেতরে একটা টেনশন ছিল, এখন এটা ডুবে হারিয়ে গেছে সিলিগুড়ি লাইনের জন্য। অতএব বাংলাদেশের আর ভারতের মধ্যে এটা নিয়ে কোনো সমস্যা নেই। অর্থাৎ আমাদের যে সি লেভেল যে পরিমাণ হবে তাতে প্রচুর লোক ডিসপ্লেসড হবে, স্থানচ্যুত হবে, সেটা বাংলাদেশে হবে, ভারতে হবে, পাকিস্তানে হবে, যার ফলে বহু লোক স্থানান্তরিত হবে। এরা যাবে প্রথমত এই সমস্ত এলাকার, এই সমস্ত দেশে যেখানে একটা বড় ধরনের ওলটপালট হবে, তারপরে তো আন্তর্জাতিক ভাবে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে খরার তাপমাত্রা এখন 0.86 পর্যন্ত বেড়েছে আমাদের বর্তমান শৈল্পিক সভ্যতার প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত, এবং এরপরে দ্রুত ভাবে বাড়বে। এবং সেটার ফলে যেটা হচ্ছে সেটা এই পর্যন্ত আমরা আমাদের ঘূর্ণিঝড়ের তীব্রতা দেখতে পাচ্ছি, বন্যার তীব্রতা বেড়ে যাচ্ছে, আমাদের খরার তীব্রতা বেড়ে যাচ্ছে, এবং তাপদাহর তীব্রতা যেটা চেন্নাইয়ে এবছর 2,500 লোক মারা গেছে, করাচিতে 2,000-এর বেশি লোক মারা গেছে। তো এই যে তাপদাহর যে ফল সেটার ক্ষতিগ্রস্ততা আমাদের কৃষিকর্মে পড়বে, এবং সেই কৃষিকর্মের ফলে যেটা যেখানে খরা হবে সেখানে তো ক্ষতি হচ্ছে। আমাদের এই হাওড় অঞ্চলের যে এপ্রিল মাসের বন্যাটা হলো সেটা একান্তিক গত 50 বছরের ইতিহাসে এপ্রিল মাসে এত বড় বন্যা কখনো হয়নি। সেটার ফল দেখা যাচ্ছে যে আমরা যে খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা আয় করেছিলাম এখন ভারত থেকে, ইন্দোনেশিয়া থেকে, ভিয়েতনাম এবং শেষ পর্যন্ত ক্যাম্বোডিয়া থেকে চাল কিনে আনতে হয়েছে আমাদের, যেন কোনো অসুবিধা না হয় সেই জন্য। সৌভাগ্যবশত বাংলাদেশে এই মুহূর্তে আমাদের পুঁজিতে যথেষ্ট পরিমাণ ডলার আছে বলে আমরা এটা সরকার সাহস পাচ্ছে এবং এগিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এই সমস্ত যে অনিশ্চয়তা যেটাকে বলে ইরেটিক বিহেভিয়ার, প্রকৃতির এবং তার সঙ্গে ইকোনমি এবং তার সঙ্গে উন্নয়ন, এগুলো সবই জড়িত এবং সেই দিকে ধাবমান হবে, যার পরে প্রচন্ড ক্ষতিগ্রস্ত হবে। আরেকটা ব্যাপার নতুন যেটা, সেটা হচ্ছে যে আমাদের দক্ষিণ মেরু অঞ্চল অ্যান্টার্কটিকায় এর আগে পর্যন্ত খুব বেশি কোনো ট্রেস পাওয়া যায়নি, এখন বলা হচ্ছে যে বাংলাদেশের 4 গুণ বড় একটা বিরাট হিমরাশি সেটা ভেঙে পড়েছে এবং সেটা দ্রুত গলতে শুরু করেছে, এবং আমাদের যে অ্যান্টার্কটিকের যতখানি বরফ ছিল সেটাও গলতে শুরু করেছে। অর্থাৎ সেখান থেকেও আমাদের সি লেভেল রাইজের যে ইন্টেনসিটি বা যত তাড়াতাড়ি সি লেভেল হওয়ার কথা ছিল তার চেয়েও বেশি হবে।
বাংলাদেশের উপরে কি ধরনের প্রতিক্রিয়া দেখা দিতে পারে বলে মনে করেন, এমন প্রশ্নের জবাবে ডক্টর আতিক রহমান বলেন,
এবং বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে যেটা হবে সেটা হচ্ছে আমাদের সাইক্লোন বেড়ে যাবে। আমাদের সাইক্লোনের দক্ষিণাঞ্চলে তার সঙ্গে যে জলোচ্ছ্বাস, যেহেতু সি লেভেল রাইজের ফলে পানি উঠে যাবে এবং যে জলোচ্ছ্বাসটা আরো ভেতরে ঢুকতে হবে সেটা আরো অনেক ভেতরে ঢুকে যাবে, এবং তার ফলে যেটা হয় সেটা লবণাক্ততা বেড়ে যাবে এই সমস্ত এলাকায় যেখানে এখন লবণাক্ততা নেই, তার ক্ষতিগ্রস্ততা একটা কৃষি রূপে পড়বে। তবে এটাকে বলে বিজনেস অ্যাজ ইউজুয়াল সিনারিও, অর্থাৎ আমরা যদি কিছু না করি এখন আমরা তো বসে থাকবো না, আমাদের কৃষকরা বসে থাকবে না, অনেক কিছু করা হবে, লবণাক্ত সহিষ্ণু ধান তৈরি হয়ে গেছে, অন্যান্য ক্ষতিগ্রস্ত, কিন্তু সমস্ত ক্ষতিগ্রস্ততার তীব্রতা এত বেশি যে এই সমস্ত উন্নয়ন করেও আমরা এগোতে পারবো না। অর্থাৎ আমাদের অর্থনৈতিক উন্নয়ন একদিকে, আমাদের জলবায়ু পরিবর্তন থাকতে আরেকদিকে, এই দুটোর ভিতরে যে একটা ব্যালেন্স থাকতে হবে সেই ব্যালেন্সে কে জিতবে সেটা বলা মুশকিল, কারণ এটা নির্ভর করছে জলবায়ু পরিবর্তনের তীব্রতা এবং তার অনুভূতি কতটা বেশি বাংলাদেশ হয়। সেখানে কৃষি, আমাদের পানি, আমাদের যে চার পাঁচটা যেটা ফুড সিকিউরিটি বা খাদ্য নিরাপত্তা, পানির নিরাপত্তা, আমাদের স্বাস্থ্যের নিরাপত্তা এবং আমাদের জীবিকা নিরাপত্তা, এইগুলো আমাদেরকে ক্ষতিগ্রস্ততার সম্মুখে ফেলবে।
অবিলম্বে আন্তর্জাতিক পর্যায়ে কার্বন নিঃসরণ সহ জলবায়ু বিপর্যয়ের কারণগুলো দূর করা না গেলে বাংলাদেশ সহ অনেক দেশের অসংখ্য মানুষকে টিকে থাকার লড়াই করতে হবে অবিরাম, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞগণ। তারা এও মনে করছেন অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ খুবই জরুরি। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এভরিডে গ্রামার,
প্রতিদিনকার ব্যাকরণ।
হ্যাঁ, ব্যাকরণ প্রতিদিন,
আসলে প্রতিদিন না হলেও প্রতি মঙ্গলবার রেডিওতে শুনবেন এবং ওয়েবসাইট ও ফেসবুকে দেখবেন ইংরেজি ব্যাকরণ শেখার এই নতুন অনুষ্ঠান। এবার শুনবেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন রয়েছে।
এবছরের শুরুতে পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ইরানের সন্ত্রাস ও সহিংসতায় মদদ যোগায় এমন উদ্বেগজনক ও চলমান উস্কানির কথা ব্যক্ত করেছিলেন। তিনি বলেন, তাঁর কথায় হত্যার প্রয়াস, মারণাত্মক ধ্বংস সাধনে সহায়তা বা অস্থিতিশীল মিলিশিয়াদের নিয়োগের মাধ্যমে ইরান তার অর্থ ব্যয় এবং সময় ব্যবহার করে শান্তি বিঘ্নিত করছে। পররাষ্ট্র দফতরের বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের বার্ষিক রিপোর্ট প্রকাশের পর ইরানের ধ্বংসাত্মক কার্যকলাপের প্রমাণাদি সম্প্রতি প্রকাশ পেয়েছে। রিপোর্টটি প্রকাশের পর সন্ত্রাস বিরোধী বিষয়ে ভারপ্রাপ্ত সমন্বয়কারী জাস্টিন সেবরেল বলেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সন্ত্রাস বিরোধী অভিযানে আইসিস যখন সর্বাধিকার বিষয়বস্তু, এরই মাঝে ইরান এখনও বিশ্বব্যাপী সন্ত্রাসী তৎপরতায় সবচাইতে প্রধান রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক হয়ে রয়েছে। এই রিপোর্টে ইরানকে বিদেশি সন্ত্রাসীদের সহায়তাকারী প্রধান শক্তির উৎস বলে ইরানের রেভলিউশনারি গার্ডস কর্পস বা কুডস বাহিনীকে শনাক্ত করা হয়েছে। উদাহরণ দিয়ে বলা যায় যে এই কুডস বাহিনী ইরাক ও সিরিয়ায় সংঘাতে সরাসরিভাবে সম্পৃক্ত। এছাড়াও ইরান তার মিত্রশক্তির সহায়তায় সন্ত্রাসবাদে সহায়তা করে থাকে। মিস্টার সেবরেল বলেন, 2016 সালে হেজবুল্লাহ সন্ত্রাসী গোষ্ঠীকে অর্থায়নের প্রধান উৎসই ছিল ইরান, এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বিঘ্নিত করতে ইরান হেজবুল্লাহর সঙ্গে সমন্বিত প্রয়াস চালায়। মিস্টার সেবরেল হেজবুল্লাহকে বিশ্ব সন্ত্রাসবাদ নেটওয়ার্কে চৌকশ একটি সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করে বলেন, হেজবুল্লাহ দলটি আসাদ সরকারের সহায়তায় এবং সিরীয় জনগণের বিরুদ্ধে তার যুদ্ধ পরিচালনায় সর্বাত্মক ভূমিকা রেখেছে। এই দলটি 2016 সালে লেবানন সীমান্ত বরাবর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে বেশ কতগুলো হামলা চালিয়েছে। এছাড়াও ইরান শিয়া সন্ত্রাসী সংগঠন খাতাইব, হেজবুল্লাহ সহ ইরাকের বিভিন্ন সন্ত্রাসী গ্রুপগুলিকে সহায়তা প্রদান করে চলেছে। খাতাইব হেজবুল্লাহ সুন্নি নাগরিকদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের দায় অভিযুক্ত হয়েছে। ইরান বাহরাইনের জঙ্গি দলকেও অস্ত্র, প্রশিক্ষণ ও অর্থ দিয়ে সহায়তা করছে, যারা বাহরাইনের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বেশ কতগুলো হামলা পরিচালনা করেছে। আল কায়দা সন্ত্রাসী দলের সঙ্গেও ইরানের সম্পর্ক বিদ্যমান। ইরান সরকার আটককৃত শীর্ষ আল কায়দার সদস্যদের সাজা প্রদান করেনি এবং সরকারিভাবে তাদের শনাক্ত করতেও অস্বীকৃতি জানিয়েছে। 2009 সাল থেকে ইরান আল কায়দার সহযোগীদের তাদের দেশ থেকে পাইপলাইনে তেল সরবরাহে অনুমতি দিয়েছে এবং দক্ষিণ এশিয়া এবং সিরিয়ায় যোদ্ধাদের অর্থ যোগানে সহায়তা করেছে। পররাষ্ট্র দপ্তর স্পষ্ট করে জানিয়েছে যে রাষ্ট্রবিহীন সন্ত্রাসী অথবা সরকারের সমর্থন পুষ্টদের পরিচালিত সন্ত্রাসবাদের সভ্য এবং শান্তিপূর্ণ বিশ্বে কোনোই স্থান নেই। সেই লক্ষ্যে প্রেসিডেন্ট ট্রাম্প যেমন বলেছেন, ইরান সরকার যতদিন না শান্তির অন্বেষায় একটি অংশীদার দেশ হচ্ছে, ততদিনই বিবেক সম্পন্ন সকল দেশগুলিকে একত্রে ইরানকে বিচ্ছিন্ন করতে এবং সন্ত্রাসবাদে তার অর্থায়ন বন্ধ করতে প্রয়াস চালাতে হবে।
এতক্ষণ আপনারা শুনলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল। এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন শেগুফতা নাসরিন কুইন।
মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কারণে রাশিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্কে যে নতুন টানাপোড়েন দেখা দিয়েছে, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জন্য কংগ্রেসকে দায়ী করেছেন। ওদিকে ক্রেমলিন এ বিষয়ে একমত যে শাস্তিমূলক নিষেধাজ্ঞা সম্পর্কে যে উন্নতি হয়েছিল তা বিঘ্নিত করবে। টুইটারের মাধ্যমে ট্রাম্প বলেন, রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক এখন সবচাইতে বিপজ্জনকভাবে নিম্ন পর্যায়ে রয়েছে। শীতল যুদ্ধ এবং কিউবা ক্ষেপণাস্ত্র সংকট, যা কিনা বিশ্বকে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনার মুখে ঠেলে দিয়েছিল, তা তিনি উপেক্ষা করেন। তিনি টুইটারে উপহাস করে লেখেন, এজন্য আপনারা কংগ্রেসকে ধন্যবাদ দিতে পারেন। বিপুল ভোটাধিক্যে বিলটি কংগ্রেসের উভয় কক্ষ, সেনেট এবং প্রতিনিধি পরিষদে পাশ হয়। বিলটির মাধ্যমে গত বছরের নির্বাচনে প্রেসিডেন্টকে জিতিয়ে দেওয়ার লক্ষ্যে রাশিয়ার হস্তক্ষেপের জন্য মস্কোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। বুধবার প্রেসিডেন্ট আইন প্রস্তাবে স্বাক্ষর করেন, কিন্তু আগে ট্রাম্প আইন প্রস্তাবের বিরোধিতা করেছিলেন, কারণ বিলটিতে 30 দিনের মধ্যে রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা যদি প্রেসিডেন্ট শিথিল করেন তাহলে কংগ্রেস তাতে বাধা দিতে পারবে। ভেনেজুয়েলায় এ সপ্তাহের বিতর্কিত নির্বাচনের ফলাফলে কারচুপি এবং অন্তত 10 লক্ষ ভোট বাড়িয়ে বলা হয়েছে বলে যে রিপোর্ট, সে দেশের নির্বাচনী প্রধান তা প্রত্যাখ্যান করেছেন। জাতীয় সংবিধান পুনরায় প্রণয়নের লক্ষ্যে সাংবিধানিক পরিষদ নির্বাচিত হয়। ব্রিটিশ নির্বাচনী প্রযুক্তি কোম্পানি ভোটে কারচুপির যে দাবি করেছে, ভেনেজুয়েলার শীর্ষ নির্বাচনী কর্মকর্তা টিবিসে লুসেনা রামিরেস তা বাতিল করে দেন। তিনি বলেন, এ পর্যন্ত আমরা 181টি ভোটিং মেশিন গুনেছি, আমাদের সরকারি ওয়েবসাইট সাইবার আক্রমণের শিকার হচ্ছে। এতেই বোঝা যাচ্ছে আমাদের নির্বাচনী সংগঠন এবং সাংবিধানিক জাতীয় পরিষদের নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা চলছে। সরকার বলেছে রবিবার 80 লক্ষের বেশি মানুষ ভোট দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন সংক্রান্ত আইন প্রস্তাব সমর্থন করেছেন। ওই আইন প্রস্তাবের অধীনে যে সংখ্যক স্বল্প দক্ষ অভিবাসন প্রত্যাশীকে আমেরিকায় প্রবেশ করতে দেয়া হতো সেই সংখ্যা নাটকীয়ভাবে হ্রাস করা হচ্ছে। এছাড়াও যাদেরকে স্থায়ী বসবাসের জন্য গ্রিন কার্ড দেয়া হয় সেই সংখ্যা অর্ধেক করা হবে। ওই আইন প্রস্তাব যারা কংগ্রেসে পেশ করছেন তাদের পাশে নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এই পদক্ষেপ আমেরিকাকে অগ্রাধিকার দেবে। প্রেসিডেন্ট বলেন, ওই আইন প্রস্তাব এটাই প্রতীয়মান করে যে আমেরিকান পরিবার যারা কষ্ট করছেন তাদের প্রতি আমাদের কতটা সমবেদনা রয়েছে। হোয়াইট হাউসের এক শীর্ষ উপদেষ্টা স্টিভেন মিলার বলেন, এই বিলের মাধ্যমে কারো প্রতি বৈষম্যমূলক আচরণ করা হবে না। পেন্টাগন থেকে বলা হয়েছে, আফগানিস্তানের সমস্যা কবলিত কান্দাহার প্রদেশে নেটোর গাড়িবহরে আক্রমণে আমেরিকার 2 সৈনিক নিহত হন এবং অন্যান্য 4 জন আহত হন। বুধবারের আক্রমণের বিস্তারিত কিছু জানায়নি যুক্তরাষ্ট্র, কিন্তু তালেবান দাবি করেছে তাদের এক আত্মঘাতী বোমা হামলাকারী গাড়িবহরে বিস্ফোরক ভর্তি গাড়ি দিয়ে আক্রমণ চালালে বহু মানুষ হতাহত হয়। কান্দাহার তালেবান এর জন্মস্থান বলে বলা হয়। বৃহস্পতিবার বিরোধিত কাশ্মীরে পৃথক সশস্ত্র সংঘর্ষে 2 ভারতীয় সৈনিক এবং 2 বিদ্রোহী নিহত হয়। দক্ষিণাঞ্চলের শোপিয়ান এলাকায় বন্দুক লড়াইয়ের সময় ওই 2 সৈনিক নিহত হয়। সন্দেহভাজন বিদ্রোহীদের আটক করার লক্ষ্যে শোপিয়ানে এক তল্লাশি অভিযানে সৈনিকরা অংশ নিচ্ছিল। ওই ঘটনায় আরেকজন সৈনিক গুরুতরভাবে আহত হয়। দক্ষিণাঞ্চলের কুলগাম শহরে সরকারি বাহিনীর অতর্কিত হামলায় বিদ্রোহীরা নিহত হয়। ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে পাকিস্তান ভিত্তিক লস্কর-ই তৈবা চরমপন্থী গ্রুপের কমান্ডার আবু দুজানা নিহত হওয়ার কয়েকদিন পরেই এই রক্তাক্ত ঘটনা ঘটল।
আর এর সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন থমাস ব্লন্ডেড। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.